আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে, তুমি কবর জল করো ওগো মোর প্রিয় নবী।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি কবরবাসীর গঠনাবলী অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ আজাল আরও একবার আপনাদের সম্মুখে হাজির হবার সৌভাগ্য অর্জন করছি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। শুরুতে আসুন আল্লাহর পেয়ারা নবী রাসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর পেয়ারা মাহবুব হুজুরে পরিনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার উপর দরুদ শরীফ পড়বে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ, কত না সৌভাগ্যের বিষয়, কত না উত্তম বিষয় যারা আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করে তাদের জন্য আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। আসুন মহাব্বত নিয়ে দরুদ শরীফ পাঠ করি এবং নিয়ত করি জুমার দিন আমরা অবহেলায় না কাটিয়ে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় স্নায় ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসলে যে যে জিনিসটা হারায় সেই জিনিসের জন্য অনুশোচনা হয়। এক্সাম্পল, যার যত বেশি নিয়ামত রয়েছে, যার যত বেশি নিয়ামত রয়েছে, ওই নিয়ামত যদি সে হারিয়ে ফেলে সেটার আফসুস, সেটার বেদনা, সেটার অনুশোচনা তার অন্তরের মাঝে বৃদ্ধি পেতে থাকে। ঠিক তদ্রূপই একটু খেয়াল করি, যখন কোনো ব্যক্তি কবরস্থ হয়ে যায়, যখন সে কবরের মধ্যে চলে যায় মারা যাওয়ার পর, ইন্তেকালের পর, ওই একজন মৃত ব্যক্তির জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে আসা, তো যার কাছে যত বেশি নিয়ামত ছিল, যার কাছে যত বেশি সম্পদ ছিল, তার অনুশোচনাটা তাকে অস্থির করে তোলে। ঠিক এমনটাই আপনি ভেবে নিন দুনিয়ার মেসালের মধ্যে, দুনিয়ার এক্সাম্পলের মধ্যে। যেমন কারো ফুটফুটে সুন্দর শিশু বা সন্তান সন্ততির মধ্যে কেউ যদি ইন্তেকাল হয়ে যায়, তার একটা ব্যথা অন্তরের মধ্যে থেকে যায় যে আমার বাবু ইন্তেকাল করেছে। যদি কেউ ব্যবসার মধ্যে লস হয়ে যায়, তার মধ্যে এক ধরনের কাজ করে যে আমি ব্যবসার মধ্যে আমার লস হয়ে গিয়েছে। তাহলে প্রিয় স্থায়ীরা, যার কাছে দামি গাড়ি ছিল, যদি গাড়িটা হারায় যায় কিংবা অ্যাক্সিডেন্টের কারণে সেটা নষ্ট হয়ে যায়, যদি কারো বড় থেকে বড় সম্পদ ছিল, সম্পদটা যদি সে হারিয়ে ফেলে, এভাবে যদি আমরা একটু খেয়াল করি, আমরা যদি একটু চিন্তা করি, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে দেখা যায় পৃথিবীর মাঝে, দুনিয়ার মাঝে যার যত বেশি সম্পদ রয়েছে, যার যত বেশি নিয়ামত রয়েছে, সে নিয়ামত যদি তার থেকে চলে যায়, অনুশোচনাটা বৃদ্ধি পায়। যেমন কারো ভাই বোন, কারো পোশাক পরিচ্ছদ, ব্যবসা বাণিজ্য, দুনিয়াবী ধন সম্পদ, ভালোবাসা, যে যত বেশি নিয়ামতের মধ্যে সে দুনিয়া দিন অতিবাহিত করেছে, তো মৃত্যুর পর সে বিলাসিতাকে ছেড়ে যাওয়ার জন্য তার কষ্টও তত বেশি হয়। আচ্ছা, যার কাছে সম্পদ কম হবে, যার কাছে নিয়ামত কম হবে, তার কাছে অনুশোচনাটাও কম হবে, অস্থিরতাটা কম হবে। কারণ একটু চিন্তা করুন, সন্তান সন্ততি দুনিয়ায় রয়ে গেল, ধন সম্পদ দুনিয়ায় রয়ে গেল, ব্যাংক ব্যালেন্স দুনিয়ায় রয়ে গেল, সব কিছু দুনিয়ায়, আর মৃত ব্যক্তি কবরস্থ হয়ে গেল, কবরের বাসিন্দা হয়ে গেল। তাহলে এমন একটা পরিস্থিতি থেকে অনুশোচনা আসে না, তার মধ্যে কি অস্থিরতা কাজ করে না, যে সে তালাশ করতে থাকবে আমার এসব নিয়ামত কোথায়? কিন্তু সবগুলো নিয়ামত দুনিয়ার মধ্যে রয়ে গেছে, তার কাছে শুধু উঠায় যাবে যেটা সে আমল করেছে। ভালো আমল হলে ভালো আমল, মন্দ আমল হলে মন্দ আমল, ভালো কাজ করলে সেটার রেজাল্ট ভালো, আর যদি মন্দ আমল হয় সেটার খারাপ ভয়াবহ পরিণতি। তো আসুন দুনিয়ার ভালোবাসা আমরা মগ্ন না থেকে আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে বিভোর হয়ে আসুন আমরা দিন অতিবাহিত করার চেষ্টা করি। হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়েদনা মুহাম্মদ বিন মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ আলাই ইহিয়াউল উলুম কিতাবের পঞ্চম খণ্ডের মধ্যে 248 পৃষ্ঠার মধ্যে বলেন, এর প্রকাশ রু বের হওয়ার সাথে সাথে দাফনের পূর্বে হয়ে যায় এবং সে নশ্বর পৃথিবীর যেই যেই নিয়ামতের প্রতি পরিতৃপ্ত ছিল সেসবের বিচ্ছেদের আগুন তার ভিতর জ্বলে উঠে। তার পৃষ্ঠা বেরা মাদ নিচ্ছে না দর্শক শ্রোতা, এই যে দুনিয়াবী নিয়ামত ছেড়ে তাকে এটা থেকে যে সে বিচ্ছেদ হলো, আলাদা হলো, তার সুখ তার অনুশোচনাটা কেমন বৃদ্ধি পায় যে তার ভিতরে আগুন ভিতরে জ্বলে ওঠে, কারণ তার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে যে আমার সব নিয়ামত ছেড়ে আমি চলে আসছি। তো আমরা দুনিয়াবী নিয়ামতের মধ্যে এত বেশি ডুবে যাব না যে ইন্তেকালের পরেও আমাদেরকে অনুশোচনা যেন করতে না হয়। যে সমস্ত মুসলমান শুধুমাত্র নিতান্ত প্রয়োজনীয় দুনিয়াবী জিনিসকে চলার পথে পাতাই করেছিল, তার বুঝা বাড়ি হবে না, মৃত্যু তার জন্য প্রিয়তমের সাক্ষাতের বার্তা নিয়ে আসে। যারা আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে থাকে, যারা দুনিয়ার ধন সম্পদের প্রতি আগ্রহী ছিল না, তাদের সম্পদ ছাড়ার অনুশোচনাও বেশি হবে না এবং কবরে তাদের জন্য খুব আনন্দ অনুভূতি হবে। যেমনই ভাবে মুসনাদে আবি ইয়ালা পঞ্চম খণ্ডের 508 পৃষ্ঠার মধ্যে আসছে, রহমতে আলম আমাদের প্রিয় নবী রাসুলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন নিজের কবরে একটি সবুজ শ্যামল বাগানে অবস্থান করে এবং তার কবরে 70 হাত প্রশস্ত করে দেওয়া হয় আর তার কবরকে 14 তারিখের চাঁদের মতো আলোকিত করে দেওয়া হয়। খ্রিস্টান ভাইরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যদিও বা আমরা প্রথমেই বলেছিলাম বাহ্যিক দৃষ্টিতে কিন্তু প্রত্যেকটা কবর একই মনে হলেও ভিতরের অবস্থা কিন্তু একই রকম নয়। কারো কবর জাহান্নামের গর্ত হয়েছে, আবার কারো কবর বলা হচ্ছে কি প্রশস্ত হয়েছে, কেমন 70 হাত প্রশস্ত করা হয়েছে। আল্লাহর পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সুন্দরভাবে ইরশাদ করেছেন যে 14 তারিখের চাঁদের মতো তার কবরটা আলোকিত হয়ে যাবে। তাহলে সেখানে তার ভয় বলতে কোনো কিছু নেই, সে উৎফুল্ল চিত্তে আনন্দে চিত্তে সে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ তাআলা। ইহিয়াউল উলুমের মধ্যে পঞ্চম খণ্ডের 249 পৃষ্ঠার মধ্যে আসছে, হযরতে সাইয়েদনা মাসরুক রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার অন্য কারো প্রতি এমন ঈর্ষা হয় না যেমন হয় কবরে যাওয়া সেই মুমিনের প্রতি। কেন? সে দুনিয়ার কষ্ট থেকে আরাম পেয়ে গেল, আজাব থেকে সুরক্ষিত রইল। প্রিয় ইসলামী ভাইরা, মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা, এই দুনিয়ার কষ্ট যারা মুমিন ব্যক্তি তারা দুনিয়াতে কিন্তু আরামায়েশের চিন্তাই করতে পারে না, তাদের জন্য দুনিয়াটা কষ্টদায়ক। আর এই কষ্ট থেকে মুক্তি আর কবরের আজাব থেকে সুরক্ষিত থাকা, তাহলে এই যে একটা বড় নিয়ামত মুমিন ব্যক্তির জন্য, তাহলে তার ভয় কিসের, তার চিন্তা কিসের? সে তো খুব আনন্দ চিত্তে মৃত্যুকে বরণ করে নিতে চায় যে আল্লাহ তাআলা দিদার লাভ হবে, নিয়ামত পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে সে গ্রহণ করবে। আমাদের কি অবস্থা হবে? আহ, কি অবস্থা হবে আমাদের! হযরতে সাইয়েদনা আতা বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রিয় রসুল, মা আমিনার বাগানের ফুল, রসুলে মকবুল হাসান ও হুসাইনের নানা জান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এটাই বললেন, হে উমর, যখন তোমার ইন্তেকাল হবে তখন কি অবস্থা হবে? তোমার সম্প্রদায়ের লোকেরা তোমাকে নিয়ে যাবে এবং 3 গজ লম্বা ও 1.5 গজ প্রশস্ত কবর তৈরি করবে, অতঃপর ফিরে এসে তোমাকে গোসল দিবে এবং কাফন পরাবে আর সুগন্ধি লাগিয়ে তোমাকে উঠিয়ে নিবে আর তোমাকে কবরে রেখে দিবে, অতঃপর তোমার কবরে মাটি বরাজ করে দিবে এবং তোমাকে দাফন করে দিবে। আর যখন তারা ফিরে আসবে তখন পরীক্ষা নেওয়ার জন্য তোমার কবরের মধ্যে মুনকার নাকির ফিরেস্তাদের আগমন করবে। তাদের আওয়াজ মেঘের গর্জনের মতো হবে, চোখ জ্বলন্ত বিদ্যুতের মতো হবে, তাদের চুলকে নিজের চুল হেঁচড়াতে হেঁচড়াতে আসবে এবং তাদের দাঁত দিয়ে খবর কুড়ে আসবে। তারা তোমাকে ধরে নাড়িয়ে কথা বলবে, হে উমার, সেই সময় কী অবস্থা হবে? হযরত উমার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, তখনও কি আমার অনুভূতি শক্তি আজকের মতো বহাল থাকবে? ইরশাদ করলেন, হ্যাঁ। আরজ করলেন, ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল, আমি তাদের জন্য যথেষ্ট হব। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে মৃত্যুর পর অনুভূতি শক্তি বলা হচ্ছে বহাল থাকবে, বলা হচ্ছে অনুভূতি শক্তিটা বহাল থাকবে, প্রিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ইরশাদ করেছেন যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে উম্মতদেরকে আল্লাহর প্রিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেসেজটা দিয়ে দিচ্ছে যে কেমন একটা ভয়াবহ পরিণতি। আজকে আমাদের কষ্ট অনুভূতি হয়, অনুভূতি শক্তিটা কিন্তু চলে যাবে না, বরঞ্চ সেটা আরও বৃদ্ধি পাবে। প্রিয় ইসলামী ভাইরা, হুজ্জাতুল ইসলাম হযরতে সাইয়্যিদনা ইমাম মুহাম্মদ গাজালি রহমতুল্লাহ আলাই এই হাদিসে পাকের উদ্ধৃত করার পর বলেন, মৃত্যুর কারণে জ্ঞান ও অনুভূতিতে কোনো পরিবর্তন আসে না, শুধুমাত্র অনলি শরীর ও অঙ্গ প্রত্যঙ্গের পরিবর্তন আসে। সুতরাং মৃত ব্যক্তি আগের মতো বুদ্ধিমান, শক্তি সম্পন্ন এবং কষ্ট ও স্বাদ অনুভূতি সম্পন্ন হয়ে থাকে। জ্ঞান ও অনুভূতি হচ্ছে বাতিনি বিষয় যেটা দেখা যায় না, জ্ঞান এবং অনুভূতি শক্তিটা প্রকাশ্য নয়, সেটা বাতিনি, সেটা অপ্রকাশ্য, তা দৃষ্টিগোচর হয় না। মানুষের শরীর যদি বা পচে গলে নষ্ট হয়ে যায় তবু জ্ঞান ও অনুভূতি সুরক্ষিত থাকে। তাহলে যখন জ্ঞানও সুরক্ষিত থাকবে, অনুভূতিও সুরক্ষিত থাকবে, দেহ যদিও বা মরে পচে গলে গেলেও এরপরেও অনুভূতি শক্তির কারণে তাই সে কষ্টটা অনুভব করতে থাকবে, সে জ্ঞান দিয়ে উপলব্ধি করতে পারবে। তাহলে প্রিয় স্টাইমের মাদানী চ্যানেলের দর্শক, আজকে আমাদের এই জ্ঞান কেন আমরা অপব্যয় করছি? আমাদের এই অনুভূতি শক্তি থাকা সত্ত্বেও আমরা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে আমরা উদাসীন? তো যে যত বড় নিয়ামতের অধিকারী হবে সে তত বেশি অনুশোচনায় দিন কাল অতিপাত কবরের মধ্যে তাকে করতে হবে। তো আসুন আপনার নিজেকে শুধরিয়ে নিই, ভালো হওয়ার চেষ্টা করি। আল্লাহর কসম, মহাচিন্তা বয় এবং খুবই ভীতিকর বিষয়, পশুদের তো অনুভূতি শক্তি রয়েছে কিন্তু তাদের মৃত্যুর পর সেটা নিঃশেষ হয়ে যায়, কিন্তু মানুষের জ্ঞান অনুভূতি শক্তি যেমন ছিল তেমনই থাকবে, দৃষ্টিশক্তি শ্রবণ শক্তি বলা হচ্ছে আরও কয়েক গুণ বৃদ্ধি পায়। হায় হায়, যদি আমাদের মন্দ আমলের কারণে আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যায় আমাদের কী অবস্থা হবে একটু কল্পনা করুন, একটু চিন্তা করুন। প্রিয় ইসলামী ভাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একটু অনুধাবন করার চেষ্টা করুন। যদি আমাদেরকে সুন্দর ও সকল সুযোগ সুবিধা সম্পন্ন করে কোনো একটা একাকী বদ্ধ করে যদি আবদ্ধ করা হয় তাহলে আমাদের কী অবস্থা হবে? যারা যাকাত যথাযথভাবে আদায় করে না, যারা ফরজ হজ আদায় করে না, যারা নামাজ আদায় করে না, যারা মা বাবার মনে কষ্ট দেয়, যারা মুসলমানদের সাথে ধোঁকাবাজি করে, যারা দুনিয়ার ভালোবাসার মধ্যে মগ্ন রয়েছে, যারা গান বাজনা ড্রামারও দেখার মধ্যে শোনার মধ্যে যারা বেদিব্যস্ত রয়েছে, তাদের জন্য কতই না আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। আসুন না, যারা মানুষকে সূচন করে মানুষের রক্ত বক্ষণ করছে, অপরের হককে, গরিবের হককে নষ্ট করছে, যারা সমাজের অধিপতি হওয়া সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করছে, চিন্তার বিষয়, পরিতাপের বিষয়। আমরা নিজেকে শুধরিয়ে নিই। আজ নিঃসম্পদ, নিঃস্বাস্থ্য, সুন্দর চেহারা, দেহ কাঠামো নিয়ে বাহবা নিচ্ছেন, কালকে সেই দেহ আপনার সুরক্ষিত থাকবে না, সেটা পচে গলে না জানি কেমন হয়ে যায়। আহ, কয়েক বছর তো দূরের কথা, কয়েক ঘন্টা তো দূরের কথা, কয়েক মিনিট বদ্ধ করে আমরা একাকিত্ব অবস্থার মধ্যে আমরা থাকতে পারি না। তাহলে ওই অন্ধকার কবরের মধ্যে আমরা কীভাবে দিন অতিবাহিত করব? আহ, হযরতে সিদনা বকর আবিদ রহমতুল্লাহ তাআলা আলাইহি তার মাকে বললেন, প্রিয় মা, এটা কতই না ভালো হতো যে আপনি আমার ব্যাপারে নিঃসন্তান হতেন, এখন তো আমি জন্ম লাভ করে ফেলেছি। তবে শুনে রাখুন, আপনার সন্তানকে অনেক দিন যাবৎ কবরে বন্দি থাকতে হবে, অতঃপর সেখান থেকে বের হয়ে হাশরের ময়দানের দিকে যাত্রা করতে হবে। আহ আহ, মৃত্যুর পর কীরূপ একাকিত্ব হবে, কেমন অসাহিত্য অবস্থা হবে! প্রিয় ইসলামী ভাইরা, যদি আপনি আপনার সংশোধন চান, তবে গুনাহ করার ইচ্ছা জাগলে সাড়ে সাথে গুনাহ থেকে বিরত হয়ে যান, অর্থাৎ চিন্তা ভাবনা করার, ফিকির করার চিন্তা ভাবনার অভ্যাস করুন। নিঃসন্দেহে মৃত্যু আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে, পরশু আসতে পারে, এক মাস পরে আসতে পারে, এক বছর কিংবা দশ বছর, বিশ বছর, তিরিশ বছর, হ্যাঁ হ্যাঁ, একদিন আসবেই মৃত্যু। আহ, আমাদের মধ্যে সে অনুভূতি শক্তি থেকে এখনও আসে না যে আমাদের বন্ধু বান্ধব কেউ কাজে আসবে না, নিজের স্ত্রী দূরে সরে যাবে, নিজের সন্তানরা দূরে চলে যাবে, একাকিত্ব কবরে আমাকে রেখে সবাই চলে যাবে, আমার একাকিত্বে আমার অনুশোচনায় কেউ কাজে আসবে না। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা পরিষ্কার হয়ে যাই, মুত্তাকি হয়ে যাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক হয়ে যাই। আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান, আমাদের কী অবস্থা হবে, কী অবস্থা হবে? হযরত আল্লামা জালালউদ্দিন সৈয়দি শাফি রহমতুল্লাহ আলাইহি শরহু সুদূর কিতাবের উদ্ধৃত করে বলেন, হযরতে সাইয়েদনা আব্দুল্লাহ বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মৃত ব্যক্তির সাথে আসা লোকেরা ফিরে যায়, তখন মৃত ব্যক্তি বসে তাদের পায়ের আওয়াজ শুনে, কবরের পূর্বে তার সাথে কারো কথা হয় না। কবর বলে, হে আদম সন্তান, তুমি কি আমার অবস্থা সম্পর্কে শুনোনি? আমার সংকীর্ণতা, দুর্গন্ধ, ভয়াবহতা এবং কীট পতঙ্গ সম্পর্কে কি তোমাকে ভীতি প্রদর্শন করা হয়নি? যদি এমনই হয়, তবে তুমি কী প্রস্তুতি নিয়েছ? প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মাদানী চ্যানেলের মধ্যে শুনি কিংবা আমরা স্বাভাবিকভাবে অনেকজন থেকে শুনছি, কবর কিন্তু ভয়াবহ অবস্থান হবে, কবরে অনুশোচনা করতে হবে, কবরে একাকিত্ব থাকতে হবে। এত কিছু জানার পর, এত কিছু শোনার পর আমাদের মধ্যে বাপ আবেগের সৃষ্টি হচ্ছে না কেন? আমাদের মধ্যে বাপ আবেগের সৃষ্টি হচ্ছে না কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে একাকিত্ব জিন্দগি কবরের মধ্যে থাকতে হবে, অনুশোচনা করতে হবে, আমরা পালানোর কোনো রাস্তা নেই। একটু ভাবুন, সে সময় যখন কবরে একা হয়ে যাব, আতঙ্কিত হয়ে যাব, কোথাও যেতে পারবো না, কাউকে ডাকতে পারবো না, পালিয়ে যাওয়ার কোনো উপায় থাকবে না, সে সময় কবরে কলিজা বিদীর্ণ করা চিৎকার শুনে কী অবস্থা হবে? কে বা সাড়া দেবে, কে বা হেল্প করার জন্য আসবে? যারা বেনামাজি, শরীয়ত বিরোধী ফ্যাশনকারীদের জন্য বিপদ আর বিপদ, বেনামাজ ওরাও রয়েছে যারা ইচ্ছাকৃতভাবে এক অক্ত নামাজ কাজা করে, ইচ্ছাকৃতভাবে অনেকে ফজর নামাজে কাজা করে ফেলে, অনেকে এমন রয়েছে যে আমি তো জবের মধ্যে রয়েছি, আমি তো অন্যগুলো পড়ি যে জোহরটা আমি রাতে পড়ে দেবো, অনেকে আছে এমন যে আমি সব আমি তো একটু রেস্ট করা দরকার, আসরটা না হয় রাতে পড়ে দিব। এই যে কোনো এক অক্ত যদি কেউ কন্টিনিউ যদি এরকম করে যে ইচ্ছাকৃতভাবে কাজা করো, ওই সমস্ত ব্যক্তিদেরকেও কিতাব বলে তারাও বেনামাজির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তা আমাদের মধ্যে যদি এরকম অভ্যাস থাকে, আমরা ত্যাগ করার চেষ্টা করি। আর যারা ফ্যাশন বিরোধী রয়েছে তাদের জন্য বিপদ আর বিপদ কবরের মধ্যে, যেমন এভাবে হযরত সিদনা উবাইদ বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কবর মৃত ব্যক্তিকে বলে, যদি তুমি তোমার জীবনে আল্লাহ তাআলার আনুগত্য করে থাকো তবে আমি তোমার প্রতি দয়া করব, আর যদি আল্লাহ তাআলা নাফরমানিমূলক কাজের মধ্যে অতিবাহিত করে বদকার হয়ে কবরের মধ্যে গুনেহগার অবাধ্য হয়ে যদি প্রবেশ করে সে আমার মধ্য হতে ধ্বংসশীল অবস্থায় বের হবে। প্রিয় ইসলামেরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাকেও কবরে প্রবেশ করতে হবে, আপনাকেও কবরে প্রবেশ করতে হবে। কিন্তু কবরে প্রবেশ করার পর আমাদেরকে কীভাবে বের হতে হবে কবর থেকে? হাশরের ময়দানে যারা নেককার পরিষ্কার তারা উত্তম রূপে বের হবে, আর যারা গুনেহগার তারা ধ্বংসশীল অবস্থায় বের হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর কসম, কবরের অভ্যন্তরীণ অবস্থা খুবই বিপজ্জনক, কেউ জানে না আমাদের সাথে কীরূপ আচরণ করা হবে। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের চতুর্থ খণ্ডের মধ্যে হাদিস শরীফটা আসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরের দৃশ্য সকল দৃশ্য থেকে বেশি ভয়াবহ। যত ভয়াবহ দৃশ্য রয়েছে সবচাইতে বেশি ভয়াবহ দৃশ্য হলো কবরের দৃশ্য। মরার পর অনুশোচনা করার পূর্বে একটু এই জাগতিক সময়ে আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি, অনুশোচনা দুনিয়াতে করি যাতে আমার কবরের অবস্থা কী হবে, তখন ইনশাল্লাহ আমার ন্যাক আমলটা বৃদ্ধি পাবে, গুণাটা পরিহার করা সুযোগ হবে। তো ইনশাল্লাহ তাআলা আমাদের কবরের মধ্যে আরামায়েশের জিন্দেগি আমরা অতিবাহিত করতে পারবো। তো প্লিজ ক্যামেরা মাদানী চ্যানেলের দর্শক, আজকে এতটুকু। ইনশাল্লাহ তাআলা আমরা মাদানী চ্যানেলের সঙ্গে থাকি এবং ন্যাক কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সামনের দিকে এগিয়ে যায়। আল্লাহ পাক আমাদের সবাইকে কামিয়াবি নসিব করুন। ইনশাআল্লাহ তাআলা মৃত ব্যক্তিদের আরও বিভিন্ন বিষয় নিয়ে, কবরস্থ ব্যক্তিদের কঠিন অবস্থা নিয়ে ইনশাআল্লাহ তাআলা পরবর্তী অনুষ্ঠানে আলোচনা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার সে তৌফিক নসিব করুন। আমিন বিজাহি নবীন আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আধার কবরে আমায় সবাই রেখে যখন যাবে, তুমি কবর উজ্জ্বল করো ওগো মোর প্রিয়।